বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 13 ফেব্রুয়ারি, 30 মাঘ এবং ফার্সি 24 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপ প্রসঙ্গে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতে হিজাব বিতর্ক নিয়ে বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান সম্পর্কে বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিড। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইউক্রেন ইস্যুতে বাইডেন পুতিন ফোনালাপ, হামলা চালালে কঠোর পরিণতি আমেরিকার হুঁশিয়ারি। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে, মন্তব্য পুতিনের উপদেষ্টার। বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে না, আইনমন্ত্রীর দাবি। এবং কেজরিওয়ালের নেতৃত্বাধীন আদমি পার্টি আরএসএস থেকে উদ্ভব হওয়া দল, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে, তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে, সেগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি অন্যতম। কিয়েভের ইরান দূতাবাস সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য ইরানি নাগরিকদের প্রস্তুত থাকতে বললেও এখনও দেশটি ত্যাগ করার আহ্বান জানায়নি। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। এদিকে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে ইউক্রেনে হামলার কঠোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন। হোয়াইট হাউস ওই টেলিফোন আলাপের খবর দিয়েছে। ওই আলাপে বাইডেন পুতিনকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে চাইলেও অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। দুই দেশের শীর্ষ নেতারা তাদের টেলিফোন আলাপ চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার কথিত আগ্রাসন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে মার্কিন উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গতকাল ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘ ফোনালাপের পর ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। উশাকভ দাবি করেন দুই প্রেসিডেন্ট এক ঘণ্টাব্যাপী যে আলাপ করেছেন
তা ছিল ভারসাম্যপূর্ণ এবং পেশাদার সুলভ। তিনি জানান এ ব্যাপারে সমস্ত পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভ তাঁর দেশের বিরুদ্ধে প্রচারণার ধূম্রজাল সৃষ্টি করার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন। তিনি গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই অভিযোগ করেন। ল্যাভরোভ আরও বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবি উপেক্ষা করেছে। রাশিয়া শনিবার বলেছে, দেশটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নিজের কূটনীতিকদের সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করেছে। আমেরিকা ও কিয়েভের মার্কিন দূতাবাস থেকে জরুরি কাজে নিযুক্ত কূটনীতিকরা ছাড়া বাকি কূটনীতিক ও দূতাবাস কর্মীদের দেশে ডেকে পাঠিয়েছে। হল্যান্ড এবং জার্মানিও তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়া সহ আরও কিছু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। এদিকে ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস। গতকাল ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশের কাছে গতকাল এক প্রতিবাদ লিপি প্রদানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি সাবমেরিন শনাক্ত করা হয়। মন্ত্রণালয় বলছে, মার্কিন সাবমেরিনের উস্কানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। এ অবস্থায় রাশিয়া তার পানিসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন কমিশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ এনআইডি কার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনিসুল হক এমন মন্তব্য করেন। উল্লেখ্য, আগামীকাল সোমবার বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে নতুন কমিশন গঠিত না হলে আইনের ব্যত্যয় ঘটবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান কিংবা আইনে এ ধরনের কোন শূন্যতার কথার উল্লেখ নেই। আগামীকাল কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে এবং তারপরও যদি নির্বাচন কমিশন গঠন করতে একটু বিলম্ব হয় তাহলে আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে না। আইনমন্ত্রী আরো বলেন, আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবার কোনো সুযোগ নেই, আইনের মাধ্যমেই সে পথ বন্ধ হয়ে গেছে। এখন একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে। আইনমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের কথাই হচ্ছে সংলাপ, সেখানে প্রত্যেকবারই কোনো পদক্ষেপকে যদি তারা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে নেয় তাহলে আমার মনে হয় জনগণ সেটাকে গণতান্ত্রিক বলে মনে করবে না। ওদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতা, এসব ব্যর্থতার দায় আওয়ামী লীগের। তিনি বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের সভানেত্রী শেখ হাসিনার, কোনোভাবেই এই ব্যর্থতার দায় তারা এড়াতে পারবেন না। আজ রোববার ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যুক্তরাজ্য এটি প্রত্যাশা করে। তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ ও সামরিক দিক থেকে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক গভীর। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। এই সম্পর্ক বহুদূর বিস্তৃতির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীরাও এখানে স্বচ্ছ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন হোক এমনটা প্রত্যাশা করে। এমনটা নিশ্চিত করা গেলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কেজরিওয়ালের নেতৃত্বাধীন আদমি পার্টিকে আরএসএস থেকে উদ্ভব হওয়া দল বলে মন্তব্য করেছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আম আদমি পার্টিকে আরএসএস থেকে উদ্ভব হওয়া দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ রোববার পাঞ্জাবের কোটকাপুরায় আম আদমি পার্টিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন। রাজ্যটিতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রিয়াঙ্কা গান্ধীর এ ধরনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী আজ পাঞ্জাবের জনসভায় বক্তব্য রাখার সময় বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আম আদমি পার্টির উদ্ভব কোথা থেকে হয়েছে? তারা আরএসএস থেকে উদ্ভূত হয়েছে। আম আদমি পার্টির নেতারা নিজেরাই বলে যে আমরা বিজেপির চেয়ে বড় বিজেপি। কেজরিওয়াল সরকারকে নিশানা করে তিনি বলেন, দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান নামে কিছুই নেই। আপনাদের বলা হচ্ছে বড় বড় স্কুল তৈরি হয়েছে, কিন্তু একটু দিল্লি এসে দেখুন কি তৈরি করেছে। দিল্লিবাসীকে জিজ্ঞেস করুন কিভাবে তারা জীবনযাপন করছেন। সেজন্য রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্পর্কে সত্যতা জানা প্রয়োজন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গত 5 বছর ধরে পাঞ্জাবে কংগ্রেসের সরকার রয়েছে। এই সরকার একসময় পাঞ্জাব থেকে চলা বন্ধ হয়ে গিয়েছিল, তখন দিল্লি থেকে বিজেপি সরকার দ্বারা পরিচালিত হচ্ছিল। এই লুকোনো জোট যখন সবার সামনে আসে, তখন চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাব থেকে নয়, দিল্লি থেকে সরকার চালাছিলেন, তাই দল তাকে পরিবর্তন করেছে। এভাবে প্রিয়াঙ্কা গান্ধী ইঙ্গিত দেন যে সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপির নির্দেশ মেনে চলছিলেন, সেজন্য তার পরিবর্তে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি গতকাল তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, যে সমস্ত কর্মকাণ্ড থেকে ইরান কখনোই বিরত থাকবে না তা হল ইরানের ইসলামী সরকারের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানগুলোতে ইরানি জনগণের গৌরবময় উপস্থিতি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা। পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠান নীতি থেকেও তেহরান কখনো বিরত হবে না। যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও তেহরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তখন আলী শামখানি একথা বললেন। আমেরিকা ও তার মিত্ররা বারবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে। তেহরান বলছে, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কখনোই কারোর সঙ্গে আলোচনা করবে না। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের উপর পাল্টা হামলা জোরদার করার প্রেক্ষাপটে আমেরিকা, পারস্য উপসাগরীয় মিত্র দেশ, আরব আমিরাতে বেশ কিছু সংখ্যক F-22 জঙ্গি বিমান পাঠিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল জাফরা বিমানঘাঁটিতে মার্কিন F-22 বিমান পৌঁছেছে। ওই ঘাঁটিতে আমেরিকার 2,000 সেনা মোতায়েন রয়েছে। এর মাধ্যমে মূলত আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের প্রতি তার সমর্থনের কথা প্রকাশ করল। মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সমন্বয় করে পঞ্চম প্রজন্মের এ সমস্ত বিমান আমিরাতের বিমান ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় 4+1 গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা চলছে। এবারের বৈঠকে ইরানের আলোচক দল নতুন কিছু প্রস্তাব তুলে ধরেছে এবং প্রতিপক্ষকেও গঠনমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ভিয়েনায় 4+1 গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা শুরুর পর কিছুদিন বিরতি নিয়ে ফের আলোচনা চলছে। অব্যাহত আলোচনা থেকে বোঝা যায় সংলাপ গঠনমূলক ও ইতিবাচক গতিতে এগোচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক সচিব মাহদিস সাফাবি ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত ভিয়েনা আলোচনায় উপস্থিত রয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নিতে সমঝোতায় পৌঁছার জন্য তিনি ছাড়াও ইরানের বিভিন্ন পর্যায় ও সংস্থার বিশেষজ্ঞরাও বৈঠকে অংশ নিয়েছেন। এ থেকেই বৈঠকে সফল করার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি ও দৃঢ় ইচ্ছার বিষয়টি ফুটে উঠেছে। কিন্তু ভিয়েনা বৈঠকের অপর পক্ষে অর্থাৎ মার্কিন প্রতিনিধিদের মধ্যে মতবিরোধ সুস্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া ভিয়েনা বৈঠকে যোগদানকারী কোনো কোনো দেশ ইহুদিবাদী ইসরায়েলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে পাশ্চাত্যের এই দেশগুলো দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চায়। বাস্তবতা হচ্ছে ইসরায়েল সবসময় পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন মিথ্যা দাবি ও অভিযোগ আরোপের মাধ্যমে তারা ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যে কোনো নতুন সমঝোতাকেও বানচাল করার চেষ্টা করছে। এর আগেও 2015 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা যাতে হতে না পারে সেজন্য বহু রকম চেষ্টা তদবির করেছিলেন, কিন্তু তাদের ষড়যন্ত্র সত্ত্বেও পরমাণু সমঝোতায় সবাই সই করেছিল। এখন তারা আবারও ভিয়েনায় চলমান সংলাপ প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে যাতে ইরান কোনো সুবিধা পেতে না পারে। এদিকে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারীরা সমঝোতার অনেক কাছাকাছি অবস্থানে চলে গেছে, যদিও রাজনৈতিক সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ভিয়েনায় চীনা প্রতিনিধি ওয়াং কাউন বলেছেন, ইরানের উত্থাপিত প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে সবাই একমত। এমন সময় তিনি একথা বলেছেন যখন ইরানের আলোচক দলের একজনের উদ্ধৃতি দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, যে কোনো আলোচনায় দুপক্ষের উত্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং আলোচনার শুরু থেকেই ইরান প্রতিপক্ষকে বহু প্রস্তাব তুলে ধরেছে। ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে এবং এটাই বর্তমানে ভিয়েনা আলোচনার মূল বিষয়বস্তু। যদি এ বিষয়ে কার্যকর কোনো সমঝোতা না হয় তাহলে ভিয়েনা আলোচনায় বড় ধরনের সংকট তৈরি হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে হিজাব বিতর্ক প্রসঙ্গ। ভারতের স্কুল ও কলেজগুলোতে হিজাব পরা নিয়ে দেশটির মুসলিম শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে রাজনৈতিক অঙ্গন এবং বিচার বিভাগকেও জড়িয়ে ফেলেছে। দেশের বাইরে থেকেও প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। কর্ণাটকের কয়েকটি কলেজে গত সপ্তাহে ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করার পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়। এই অবস্থায় গত মঙ্গলবার কুন্ডাপুরে হিজাব পরিহিত ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেয়া হয়। ভারত জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এদিকে ভারতের স্কুল ও কলেজগুলোতে হিজাব পড়া নিয়ে দেশটির মুসলিম শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রেডিও তেহরানকে বলেন,
মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় তাহলে অবশ্যই এটা আন্তর্জাতিক বিশ্ব এখানে চুপ করে থাকবে না। সেক্ষেত্রে আমরা মুসলমান হিসাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যদি মুসলিমরা কোন রকম সমস্যা সংকট ফেস করে অবশ্যই সেখানে ভূমিকা পালন করা উচিত। আমাদের প্রাইম মিনিস্টার একটা চমৎকার কথা বলেছিলেন যে ভারতেরও এমন কিছু করা উচিত না যেটা আমাদের দেশে সাম্প্রদায়িক সমস্যার তৈরি করে। হিজাব নিয়ে ভারতে যা হয়েছে এটা শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার যারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী তাদের প্রত্যেকেরই এ ব্যাপারে কথা বলা উচিত। একেবারে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অবশ্যই বাংলাদেশ সরকারকে নিয়ে কথা বলা উচিত।
অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম।
বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দেখছি যে এই ব্যাপারে তারা মুখ খুলছে না। বাংলাদেশ 92% মুসলমানের দেশের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করব বাংলাদেশ সরকারও এর ব্যাপারে প্রতিবাদ জানাবে এবং তারাও মুখ খুলবে, আমরা এটা আশা করব সরকারের কাছে।
ওদিকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বা IRF সংস্থা কর্ণাটকে কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার দাবি এই বিতর্কের জন্য সেখানকার রাজ্য সরকারের সমালোচনা করেছে। এছাড়াও অন্য দেশের পক্ষ থেকেও এ ব্যাপারে সমালোচনা চলছে। নোবেল বিজয়ী মালালা ইসুফজাইও এ বিষয়ে ভারতের সমালোচনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, হিজাবকে কেন্দ্র করে মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ভারতের মুসলিম ছাত্রীরা দাবি করছেন তারা বহু বছর ধরেই হিজাব পরেই ক্লাস করছেন, এটি তাদের ধর্মীয় বিধানেরই অঙ্গ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 68তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। তাঁর এমনই এক নাম হল আল বার্র, এর অর্থ দয়া ও পরোপকারের ক্ষেত্রে যিনি অত্যন্ত উদার। অন্যদের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক কাজে মহান আল্লাহ সবচেয়ে বেশি দয়াশীল এবং এক্ষেত্রে তাঁর চেয়ে উদার আর কেউ নেই। তিনি সৎকর্মশীল ও নেককারদের খুব ভালোবাসেন এবং তাদের ব্যাপক সওয়াব বা পুরস্কার বা নানা ধরনের অনুগ্রহ দান করে থাকেন। মহান আল্লাহর অশেষ দয়া ও করুণার কথা স্মরণ করতে গেলে প্রথমেই বলা যায় যে আমরা সবাই ছিলাম অস্তিত্বহীন, আর মহান আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং মহা অনুগ্রহ করেছেন মানুষ হিসেবে সৃষ্টি করে। দ্বিতীয়ত, মহান আল্লাহ তাঁর সব বান্দার কল্যাণকামী এবং তাদের সবার সুখ কামনা করেন বলে তিনি বান্দার বহু গুণা উপেক্ষা করেন। মহান আল্লাহ অত্যন্ত উদার দাতা বলেই মানুষকে তিনি ইহকালে ও পরকালে অনেক কল্যাণ দান করেন। পাপ করার কারণে তিনি মানুষের রিজিক সহ নানা অনুগ্রহ প্রদান বন্ধ করে দেন না। অন্যদিকে মানুষকে তিনি সৎকাজের জন্য 10 গুণ সওয়াব বা পুরস্কার দান করেন।
মহান আল্লাহ মানুষের এত বেশি কল্যাণকামী যে মানুষ যদি সৎ কাজ করার নিয়ত করে, বাস্তবে তা করতে সফল নাও হয় বা পরে ইচ্ছাকৃতভাবে তা না করলেও তাকে ওই সৎ কাজ সম্পন্ন করার সওয়াব দান করেন। কিন্তু কেউ যদি মন্দ কাজ করার ইচ্ছা পোষণ করে তাহলে তা বাস্তবায়ন না করা পর্যন্ত তা রেকর্ডই করা হয় না। মহান আল্লাহ বেহেশতবাসীদের প্রশান্তি ও আরাম আয়েশ এবং বিনোদনের জন্য অনেক ধরনের সুখময় নিয়ামতের ব্যবস্থা করেছেন। সূরা তুরে এসব নিয়ামতের কয়েকটির কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন। বেহেশতে যে কোনো নিরাপত্তাহীনতা ও শাস্তির ব্যবস্থা নেই, তথা মানুষ যে সেখানে নির্ভাবনায় মহাসুখে বসবাস করবে সে কথাও উল্লেখ করা হয়েছে।
বেহেশতবাসীরা একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে অতীতের পার্থিব জীবনের সঙ্গে বেহেশতি জীবনের তুলনা করবেন। তারা বলবেন পার্থিব জীবনের নানা ভয় ও দুশ্চিন্তার কথা। পরিবারের সঙ্গে বসবাস করা সত্ত্বেও আমরা নানা ধরনের অপ্রীতিকর অবস্থার ভয় করতাম খোদাই শাস্তির, যা যে কোনো সময় নেমে আসতে পারে। ভয় করতাম পরিবারের সদস্য ও সন্তানদের বিপদগামিতার। ভয় করতাম পাষাণ হৃদয় শত্রুর কঠোর অনিষ্টতার ও তাদের আকস্মিক হামলার। কিন্তু দয়াময় প্রতিপালক আমাদেরকে দুনিয়া ও এর সব আতঙ্ক থেকে আমাদের দিয়েছেন মুক্তি এবং অশেষ নিয়ামতের কেন্দ্র তথা বেহেশতে আশ্রয় দিয়েছেন। মহান আল্লাহ যে কত বেশি দয়ালু সেদিন বেহেশতিরা তা উপলব্ধি করে বলবে। আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি অত্যন্ত মঙ্গলকামী পরম দয়ালু। আয়াতুল্লাহ মাকারেম সিরাজি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কিয়ামত ও বেহেশতি নিয়ামত মহান আল্লাহর নাম ও গুণগুলোর আলোকোজ্জ্বল প্রকাশস্থল। মুমিনরা এইসব দেখে অন্য যে কোনো সময়ের তুলনায় মহান আল্লাহর নাম ও গুণগুলোর বাস্তবতা বেশি মাত্রায় উপলব্ধি করবে।
মহান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে আরেকটি বড় নিয়ামত হল মানুষকে বুদ্ধি বিবেক প্রদান এবং তাদের সুপথ দেখানোর জন্য নবী রাসুল পাঠানো। মহান আল্লাহর অশেষ নিয়ামতের অন্যতম হল তাঁর ক্ষমাশীলতা। এ ধরনের বহু করুণা ও কল্যাণকামিতার মাধ্যমে মহান আল্লাহ তাঁর দয়াকে পরিপূর্ণ করেন। মহান আল্লাহ নিজে কল্যাণকামী, তাই তিনি পরোপকারীদেরকেও খুব ভালোবাসেন। তাই দেখা যায় মুসলমানদের সামাজিক সম্পর্ক ও নৈতিকতার অন্যতম প্রধান ভিত্তি হল অন্যদের জন্য কল্যাণকর কাজ করা ও সদাচরণ বা সদ্ব্যবহার করা। নবী রাসুল ও পবিত্র ইমামরাও ছিলেন মানুষের কল্যাণকামী ও তাদের উপকারের জন্য নিবেদিত প্রাণ।
মহান আল্লাহর বাররু নামের প্রভাব যাদের উপর পড়েছে তাদের সম্পর্কে সূরা বাকারার 177 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সৎকর্ম শুধু এই নয় যে নামাজের সময় পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে ইমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসুলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হল সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। এই আয়াত থেকে বোঝা যায় দানশীল, পরোপকারী ও মঙ্গলকামী বা নেককার হওয়া খুব একটা সহজ নয়। সুরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, কখনো প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো।
সুরা মায়েদার 2 নম্বর আয়াতের একাংশে মহান আল্লাহ বলেছেন, সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। ইমাম মুসা কাজিম আল ইসলাম থেকে একটি ঘটনার কথা জানা যায় যে ঘটনায় এক ব্যক্তি স্বপ্নে দেখেন যে তাকে জীবনের সম্পদপূর্ণ ও অভাবের অংশের মধ্যে যে কোনো একটিকে আগে বেছে নিতে বলা হয়েছে। ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর অনুমতি চায়। তাকে সেই অনুমতি দেয়া হলে স্ত্রী তাকে আগে সম্পদপূর্ণ জীবনে নিতে বলে। এ অবস্থায় সে ব্যাপক প্রাচুর্যের মধ্যে সুখে বসবাস করে, কিন্তু তার স্ত্রী তাকে ব্যাপক দান খয়রাত করতে বলে মহান আল্লাহর দয়ার জবাবে কৃতজ্ঞতা হিসেবে, যাতে বাকি অর্ধেক জীবনেও সম্পদের প্রাচুর্য অব্যাহত থাকে। দেখা গেল তাই হল। পরে স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হয় যে অন্যদের কল্যাণ এবং দান খয়রাতের কারণে তার বাকি অর্ধেক জীবনেও সম্পদের প্রাচুর্য অব্যাহত রেখেছেন মহান আল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে দানশীল, সৎ ও পরোপকারী হওয়ার তৌফিক দান করুন।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও এ অনুষ্ঠানের আগামী পর্বে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইয়েমেনে অপহৃত 5 জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশি, প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, এইচএসসির ফল প্রকাশ, পাশের হার 95.26। মানবাধিকার কর্মীরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। মানব জমিন, আওয়ামী লীগ কি ভারতের কংগ্রেসের পরিণতির পথে যাচ্ছে? ইত্তেফাক। কালের কণ্ঠের শিরোনাম, প্রধানমন্ত্রী বলেছেন শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ভারতের শিরোনাম, তৃণমূল আইপ্যাক সম্পর্ক কি জুড়বে? যা সিদ্ধান্ত নেয়ার নেবেন মমতা নিজে। আনন্দবাজার পত্রিকা, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি আসাদুদ্দিন ওয়াইসির আজকাল। সংবাদ প্রতিদিনের শিরোনাম, সতর্ক করা হলেও ব্যবস্থা নেয়নি কেন্দ্র। দেশের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতি নিয়ে চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সাগর রুনি হত্যা মামলার চুলচেরা বিশ্লেষণ করছে র্যাব। সংস্থাটি বলছে মামলাটির তদন্ত এখনও চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল অত্যন্ত চাঞ্চল্যকর এবং এ নিয়ে সেই থেকে আজ পর্যন্ত সমানভাবে মামলাটির প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে সাংবাদিক সমাজের নজর রয়েছে। কারণ সাগর রনি দুজনই ছিলেন পেশায় সাংবাদিক। তো 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই মামলাটির এখনো পর্যন্ত সেই অর্থে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি এবং অভিযোগপত্র দায়ের করা হয়নি। এবং র‍্যাবের কর্মকর্তা তিনি নিজেই স্বীকার করেছেন যে মামলাটির একেবারে প্রায় শুরুর দিকেই বলা যায় যে তদন্তভার র‍্যাবের হাতে ন্যস্ত হয়। অর্থাৎ র‍্যাব শুরু থেকেই এই মামলার তদন্ত করেছে এবং এই বিষয়ে যা দায়ী দায়িত্ব, এর সফলতা ব্যর্থতা সমস্ত সবকিছু র‍্যাবের উপরেই বর্তায়। তো 10টা বছর লেগেছে, এখনো তদন্ত শেষ হয়নি এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এই মামলায় র‍্যাব যতই বেশি গুরুত্ব দিক না কেন এবং যত বেশি বলুক যে এটি অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, তদন্ত করতে হচ্ছে, কিন্তু 10 বছর তদন্ত এটি সম্ভবত গ্রহণযোগ্য না। এবং এই বিষয়টি আসলে সাংবাদিক সমাজ থেকে শুরু করে সাধারণ যে কোনো মানুষই ভালোভাবে দেখছে না, এটিকে র‍্যাবের ব্যর্থতা বলেই মনে করছে। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে র‍্যাবের পক্ষ থেকে কাঙ্ক্ষিত পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়নি। যথাযথ পদক্ষেপ যদি নেওয়া হতো তাহলে এত দেরি হতো না, এত দেরি করা আসলে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমি বলবো এই মামলার তদন্ত প্রতিবেদন যে খুব দ্রুত সময়ে জমা দেওয়া হবে তার নিশ্চয়তাও নেই। এই কারণে বলছি যে এমন কথা শুরু থেকেই বলা হচ্ছিল, এখনো সেই একই কথাই বলা হচ্ছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে, মামলার আরো অগ্রগতি দিলে আমরা বলবো যে হ্যাঁ অগ্রগতি হলো, তার এক পর্যন্ত আসলে অগ্রগতি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই।
সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান, বিষয়টিতে আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর প্রায় সময় হামলা করে আসছে এবং এই হামলা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক যে কোনো আইন লঙ্ঘনের সামিল। আন্তর্জাতিক কোনো আইনের আওতায় এই হামলাকে বৈধতা দেওয়া যাবে না। একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর ইসরায়েল যখন খুশি তখন হামলা চালাবে, যেখানে খুশি সেখানে হামলা চালাবে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা আমি মনে করি খানিকটা রহস্যজনক। সিরিয়ায় সন্ত্রাসবাদীদেরকে লেলিয়ে দিয়েছে যারা, তার ভিতরে ইহুদিবাদী ইসরায়েল হলো একটি শক্তি। সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রাশিয়া লড়াই করেছে, করছে, সিরিয়াকে সহযোগিতা করার জন্য তারা সেখানে গেছে। এখন সিরিয়ার সরকারকে তারা সহযোগিতা করছে, অথচ সন্ত্রাসীদেরকে শক্তি যোগানোর অংশ হিসেবে ইসরায়েল সিরিয়ার সামরিক বাহিনীর উপর, সামরিক স্থাপনার উপর বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এগুলো রাশিয়া কেন আমলে নিচ্ছে না তা কিন্তু পরিষ্কার নয়। আমরা রাশিয়ার এই ভূমিকায় কিন্তু নিশ্চয়ই হতাশ এবং এই ভূমিকা আসলেই হতাশাজনক। রাশিয়া যদি ইসরায়েলকে বলে যে তোমরা এখানে হামলা করতে পারবে না, তাহলে কিন্তু ইসরায়েলকে অবশ্যই বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং তাকে নড়ে চড়ে বসতে হবে। কিন্তু রাশিয়া কেন আজ পর্যন্ত কার্যকর ভূমিকা নিচ্ছে না সেটি আসলে আমাদের বোধগম্য নয়। সিরিয়ার সঙ্গে রাশিয়ার একটা সংকট তৈরি করে দেওয়ার জন্য ইসরায়েল রাশিয়ার গোয়েন্দা বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিমান বিধ্বস্ত করানোর ঘটনা ঘটিয়েছে। তারপরেও কিন্তু রাশিয়া এ ব্যাপারটি খুব সিরিয়াসলি নেয়নি। সেক্ষেত্রে ইসরায়েলের ব্যাপারে রাশিয়ার আসলে দরদটা কোথায় এটি কিন্তু পরিষ্কার। তো যাই হোক, আমরা আশা করি রাশিয়া যদি দেরিতেও হয় তাহলেও তাদের ভুল বুঝতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু করা উচিত এটি যদি তাদের উপলব্ধিতে আসে সেটাই মঙ্গল।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি আসাদউদ্দিন ওয়াইসির আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কর্ণাটকের কলেজে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে, যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই আবহেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলে দিলেন, এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ একটি ভিডিও টুইট করেছেন তিনি, কোন জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি। তাতে তাঁকে বলতে দেখা গেল, যদি আমাদের মেয়েরা বাবা মাকে বলে যে তারা হিজাব পড়তে চায়, তাদের বাবা মায়েরা সমর্থন দেবেন, তারপর দেখি কে আটকায়। এরপরে তাঁর দাবি, হিজাব পরা মুসলিম মেয়েরা কলেজে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে। ওআইসির কথায়, আমি হয়তো তখন বেঁচে থাকব না, কিন্তু আমার কথা শুনে রাখুন, একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ওআইসির এ কথায় জনসভায় হাততালি এবং গর্জনে ফেটে পড়ে। সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, দেশের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা সামনে এসেছে গতকাল। মোদীর রাজ্য গুজরাটের এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে 28টি ব্যাংকের মোট 22,842 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এরই মধ্যে সিবিআই মামলা রুজু করেছে জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্ণধার ঋষি আগরওয়াল, শান্তনম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে। এ ঘটনায় এবার কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সংস্থাকে বিপুল পরিমাণ জমি পাইয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেসের দাবি, 2018 সালেই এবিজি শিপইয়ার্ডের দুর্নীতির বিষয়টি নজরে এনেছিল কংগ্রেস, যদিও সে কথায় আমল দেয়নি মোদী সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা সুখের নীল।
সুখের নীল
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের পঞ্চম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রত্যেক দম্পতি তাদের দাম্পত্য জীবনে পৃথক থাকতে চান, কিন্তু অনেক বাবা মা নব দম্পতিদের এই সুযোগ দেন না। সংসারের সুখের অঙ্গন অনেক সময় অশান্ত হয়ে ওঠে নব দম্পতিদের প্রতি বড়দের বা অভিভাবকদের হস্তক্ষেপকামী নীতির কারণে। অবশ্য দাম্পত্য জীবনের সীমানা এবং নিয়ম নীতি নির্ধারণে যুব দম্পতিদের অনভিজ্ঞতাও এজন্য অনেকাংশে দায়ী। এসব বিষয়ে অনভিজ্ঞতা ও অপরিপক্কতার কারণে যুব দম্পতিদের মধ্যে দেখা দেয় মতবিরোধ। কখনো কখনো স্বামী তার স্ত্রীর পরিবারের প্রতি বা স্ত্রী তার স্বামীর পরিবারের প্রতি স্বামীর অনুরাগকে পরনির্ভরতা বলে মনে করেন। আবার কখনো কখনো স্বামী বা স্ত্রীর বাবা মায়ের বক্তব্যকে নবদম্পতির পরিবারের প্রতি হস্তক্ষেপ বলে মনে করা হয়।
স্বামী বা স্ত্রী কিংবা উভয়েই যদি নিজ নিজ পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাও সমস্যা সৃষ্টি করে এবং উভয়ই সঠিক পথ থেকে এ কারণে বিচ্যুত হতে পারেন। এছাড়াও এর ফলে নিজ নিজ বাবা মায়ের পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে নবদম্পতির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে। নবদম্পতিদের স্বাধীনতা বা স্বনির্ভরতা সামাজিক অগ্রগতির অন্যতম সূচক। স্বাধীন স্বনির্ভর ব্যক্তি নিজের যোগ্যতা ও দুর্বলতাগুলোকে ভালোভাবে বুঝতে পারেন এবং এর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হয়ে পড়ে। অবশ্য স্বনির্ভর বা স্বাধীন থাকা বলতে পরামর্শহীন জীবনকে বোঝায় না। প্রকৃত স্বাধীনতার লক্ষ্য অর্জনের জন্য অন্যদের পরামর্শ গ্রহণ করা জরুরি। জীবনে সফল হওয়া ও স্বাধীন থাকার মধ্যে রয়েছে ব্যাপক সম্পর্ক। জীবনের নানা সংকট মোকাবেলার ক্ষেত্রে স্বাধীন স্বনির্ভর মানুষদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বেশি, কারণ তারা অন্যের সাহায্যের আশায় বসে থাকে না, বরং নিজেই নিজের সংকট আর সমস্যাগুলো সমাধানের জন্য বেশি মাত্রায় প্রস্তুত থাকেন।
স্বাধীন বা স্বনির্ভর ব্যক্তি অন্যদের প্রত্যাশা পূরণের চেয়েও নতুন নতুন পরীক্ষায় অবতীর্ণ হতে বেশি পছন্দ করেন। অবশ্য অন্যরা আপনার স্বনির্ভরতা বা স্বাধীনতাকে স্বীকৃতি দেবে সবসময় এমন প্রত্যাশা করা ঠিক নয়। এমন প্রত্যাশাকারী সম্ভবত কখনো স্বাধীনতার স্বাদ পাবেন না। অন্যরা আপনার স্বাধীনতাকে তখনই সম্মান করবে যখন আপনার আচরণ থেকে তারা আপনার স্বাধীনতার সীমানা চিনতে পারবে। বিয়ের আগেই সবার উচিত আর্থিক নির্ভরতা সহ বাবা মায়ের পরিবারের উপর নানা ধরনের নির্ভরতা থেকে নিজেকে মুক্ত করা তথা নিজের পায়ের উপর দাঁড়ানোর যোগ্যতা অর্জন করা।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ইরানের পরিবার ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলব। ইরানের পরিবারগুলো সেখানকার গোটা সমাজ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। পরিবার মানব জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়ায় ইরানিরাও পরিবারকে বেশ গুরুত্ব দেন। সমাজের অন্যান্য সব প্রতিষ্ঠানের চেয়েও পরিবার বেশি গুরুত্ব পায় ইরানিদের কাছে, এবং তাদের কাছে পরিবার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে স্বীকৃত। ইরানের পরিবারগুলো রয়েছে ইসলামী ও ধর্মীয় বৈশিষ্ট্য। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় হওয়ার ক্ষেত্রসহ পরিবারের নানা বিষয়ের উপর ইসলাম ধর্মের গভীর প্রভাব দেখা যায়। ধর্মের সঙ্গে ইরানি পরিবারগুলো সুদৃঢ় বন্ধনের কারণে এই পরিবারগুলো হয়ে ওঠেন ধর্মীয় প্রথা, রীতি ও নানা আচার অনুষ্ঠানের উৎস।
ইসলামের দৃষ্টিতে পরিবার গড়ে তোলার উদ্দেশ্য হলো মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের সার্বিক বুদ্ধিবৃত্তিক বিকাশ সহ সুস্থ যৌন জীবন গড়ে তোলার পাশাপাশি যোগ্য বংশধর উপহার দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন। ইসলামের দৃষ্টিতে মানুষের খাওয়া দাওয়া ও ঘুম সহ সবকিছুকেই মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। তাই ইসলামের দৃষ্টিতে বিয়ের উদ্দেশ্য হল একটি পবিত্র উদ্দেশ্য। মুমিন ব্যক্তিরা বিয়ে করেন এ কারণে যে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পরিবার মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং পরিবার থেকেই সন্তানরা সামাজিক নানা কৌশল বা দক্ষতা শেখার সুযোগ পায়। এভাবে সমাজের অগ্রগতি বা বিকাশ ও সুস্থতা অর্জনে অন্যতম প্রধান ভূমিকা রাখে পরিবার। অন্য কথায় ইসলামী পরিবার ব্যবস্থার উদ্দেশ্য হল মানুষকে সামাজিক দিক থেকে নানা যোগ্যতার অধিকারী করা এবং খোদা সচেতনতা সহ নানা বিষয়ে সচেতন করা।
ইরানি পরিবারগুলো ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। এখানে নবদম্পতির ঘরে যখন শিশু জন্ম নেয় তার দুই কানে আজান ও নামাজের একামতের বাক্যগুলো পড়েন শিশুর দাদা বা পিতা। এভাবে ইরানি পরিবারের শিশু জীবনের শুরুতে ধর্মীয় বিশ্বাসের সংস্পর্শ পায় এবং এর ফলে তার আত্মা থাকে প্রশান্ত আর শরীরও থাকে সুস্থ। শিশুর কানে আজান ও নামাজের একামত পড়া হলে শয়তানও দূরে থাকে।
ইরানের পরিবারগুলোতে শিশুর নামকরণ বা আকিকার অনুষ্ঠানও করা হয়। ইরানের কোনো কোনো অঞ্চলে শিশুর জন্মের পর ষষ্ঠ দিনে নামকরণের অনুষ্ঠান পালন করা হয়। নবজাতকের নাম রাখেন তার দাদা বা দাদি পবিত্র কোরআন থেকে নাম বাছাই করার মাধ্যমে। কোনো কোনো পরিবারে এমনও দেখা যায় যে নবজাতকের বাবা মা সন্তানের সম্ভাব্য কয়েকটি নাম নির্বাচন করে তা কাগজের মধ্যে লিখে পবিত্র কোরআনের বিভিন্ন পাতার মাঝখানে রেখে দেন। এরপর পরিবারের প্রধান বা অভিভাবককে কোরআন খুলতে বলা হয়। তার হাতে প্রথমেই যেই নামযুক্ত পাতা খুলে যায় সেই নামই চূড়ান্তভাবে নির্বাচন করা হয় নবজাতকের জন্য। ইরানের দক্ষিণ খোরাসান অঞ্চলে এই ধরনের প্রথা দেখা যায়। ইরানের বিরজান্দ জেলার নানা অঞ্চলে নবজাতকদের নাম নির্বাচন করেন
স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। নামকরণের পর্ব শেষ হলে পরের দিন তথা শিশুর জন্মের পর সপ্তম দিনে ভোজ সভার আয়োজন করা হয়। মেহমানরা শিশুর জন্মলাভ উপলক্ষে অভিনন্দন জানিয়ে শিশুর সার্বিক সৌভাগ্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের এ পর্যায়ে দাম্পত্য জীবনকে সুখময় করার বিষয়ে কয়েকটি পরামর্শ তুলে ধরব। দাম্পত্য জীবনকে স্থায়ী, মজবুত এবং আনন্দময় করে তোলার জন্য দরকার স্বামী স্ত্রীর মধ্যে গভীর বন্ধুত্ব, সমঝোতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং পরস্পরের অধিকার রক্ষা করা। ইসলাম স্বামী ও স্ত্রীকে দিয়েছে কিছু সুযোগ সুবিধা বা অধিকার এবং একই সঙ্গে পরস্পরের প্রতি দায়িত্ব। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীর সঙ্গে পছন্দনীয় আচরণ করো। ভালোবাসা ও দয়া প্রদর্শন স্বামী স্ত্রীর সম্পর্ককে করে তোলে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। আন্তরিকতা সৃষ্টির শ্রেষ্ঠ পন্থা এটাই। আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম বলেছেন, দয়া বা সুন্দর আচরণের মাধ্যমে হৃদয়গুলো জয় করো।
তো শ্রোতা বন্ধুরা, আসর থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইউক্রেন ইস্যুতে বাইডেন পুতিন ফোনালাপ, হামলা চালালে কঠোর পরিণতি আমেরিকার হুঁশিয়ারি। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে, মন্তব্য পুতিনের উপদেষ্টার। বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে না, আইনমন্ত্রীর দাবি। এবং কেজরিওয়ালের নেতৃত্বাধীন আদমি পার্টি RSS থেকে উদ্ভব হওয়া দল বললেন প্রিয়াঙ্কা গান্ধী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.